السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى: الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. ويقول النبي صلى الله عليه وسلم: ما ظهر في قوم الربا والزنا إلا أحلوا بأنفسهم عقاب الله عز وجل. رواه أحمد والهيثمي. شمانيت دين دردي مسلمان بھائی او بونيرا، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে দুদিন বিরতির পরে আবারও আমরা আজকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। সবাই আমরা শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল একটি জাতিকে, সম্প্রদায়কে, একটি দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ধ্বংস করে দেন, একটি জাতি কিভাবে সমিলে ধ্বংস হয়ে যায়, কিভাবে একটি জাতি নিজেদের হারানো গৌরবকে, নিজেদের অতীত গৌরবকে হারিয়ে ফেলে, একটি জাতি কিভাবে উন্নতির চরম শিখর থেকে অধপতনের চরম পতল গহ্বরে নিমজ্জিত হয়ে যেতে পারে, এই সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। উল্লেখযোগ্য 10টি বা 11টি কারণে একটি জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। আমরা যদি সেই কারণগুলো অনুসন্ধান করে আমাদের বাস্তব জীবনকে, দৈনন্দিন জীবনকে, অর্থনৈতিক জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে এই কারণগুলোর সাথে মিলিয়ে দেখি, তাহলে দেখতে পাব যে এই কারণগুলো সবগুলো আমাদের মাঝে পূর্ণভাবে বিদ্যমান। তাহলে আমাদের ধ্বংস অনিবার্য, এই জন্য আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি। এই কারণগুলোর মধ্য হতে 6টি কারণ আমরা বিগত দিনগুলোতে আলোচনা করেছি, আজকে সপ্তম নাম্বার কারণ থেকে আমরা আলোচনা করব, একটি জাতি কিভাবে ধ্বংস হয়ে যায়। সপ্তম কারণ হল কসরত তাআমুল বিরিবা ও ইন্তিশারুজ জিনা ওয়াল ইয়াযু বিল্লাহ। যে যখন মানুষ তাদের সমস্ত অর্থনীতিকে, লেনদেনকে সুদের উপর নির্ভর করে ফেলে, অর্থাৎ সুদের প্রচার প্রসার, সুদের আকৃতি এবং সুদ সংক্রামিক ব্যাধির মতো মানব জাতিকে আচ্ছাদিত করে নেয়, মানুষের লেনদেনকে সুদ গ্রাস করে নেয়, আর জিনা ব্যভিচার যখন নাকি সমাজের মাঝে প্রচার প্রসার লাভ করে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতিকে ধ্বংস করে দেন, বান্দাকে ধ্বংস করে দেন। এ দুটি এমন এক অপরাধ যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি আসা অবধারিত হয়ে যায়। আফসোসের বিষয়, বর্তমান জামানার অর্থনীতিটা সুদের চাকার উপর ঘূর্ণমান। আজকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেন্ট্রাল ব্যাংক থেকে নিয়ে যত ব্যাংক আছে, অধিকাংশ বলতে গেলে ভুল বরং হল 99.99% ব্যাংক সুদের উপর ভিত্তি। আজকে লেনদেন, বেচা কেনা সব কিছুতে আজকে সুদ সমাজের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। কেউ সুদ খাইতে না চাইলেও, সুদের লেনদেন করতে না চাইলেও সুদের কেউ সুদ সুদের লেনদেন করতে না চাইলেও সুদের ধোঁয়ার থেকে, সুদের গোবর থেকে, সুদের আবর্জনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বড় দুষ্কর হয়ে গিয়েছে। এই সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। পবিত্র কোরআনে সুদকে জঘন্যতম অপরাধ সাব্যস্ত করে হারাম করেছেন। এখন প্রশ্ন জাগে, সুদের দ্বারা তো কিছুটা উপকারও আছে। দরিদ্র মানুষ নিজের ঘর উঠাতে পারছে না, বিজনেস খুলতে পারছে না, ব্যাংকের থেকে, মহাজনদের কাছ থেকে সুদ নিয়ে তারপরে নিজের প্রয়োজনকে মিটালো, আস্তে আস্তে তাদেরকে দিয়ে দিল। কথা সত্য, কথা দেখতেও বড় সুন্দর লাগে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটি জিনিসকে হারাম করেন অনেক হিকমতের কারণে। যখন কোন সময় দেখা যায় উপকার ব্যক্তিকেন্দ্রিক হয় আর অপকার সামগ্রিক হয়, সেই জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দেন। সুদের উপকার যেটা আছে, মুনাফা আছে, এটা শুধু গুটি কয়েক মহাজনই অর্জন করছে, আর অধিকাংশ মানুষ সাময়িক কিছুটা উপকার হলেও দরিদ্র আরো দরিদ্রতার চরম শিখরে নেমে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এতদিন পর্যন্ত আমরা শুধু একটা সাইড দেখি, আর একটা সাইড দেখি না। শুধু মহাজনের কাছ থেকে ভিটা মাটি, ঘরের চাল, গোয়ালের গরুকে বন্ধক দিয়ে সুদ নিয়েছে। এখন এই সুদের কিস্তিকে আদায় করতে গিয়ে শেষ পর্যন্ত গোয়ালের গরু হারিয়েছে, ঘরের চালের টিনও হারিয়েছে, এরপরে ঘরের পিছর সেই দামি গাছটিও হারিয়েছে, কখনো কখনো ভিটামাটিও হারিয়েছে। দুনিয়াতে এর নজির হাজারো আছে। আর সুদের অপকারিতার মাঝে অন্যতম একটি অপকার হল, সুদভিত্তিক অর্থনীতি যখন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় তখন দুনিয়ার ইকোনমিটা কিছু রাঘব বোয়ালদের হাতে বন্দী হয়ে যায়, আর সমস্ত মানুষেরা দরিদ্র সীমার নিচে চলে যায়। রাঘব বোয়ালদের মালিকানা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়, আর সাধারণ লক্ষ লক্ষ জনগণ নিজের মালিকানাকে হারিয়ে ফেলে। যেমন মনে করুন, এই যে প্যান্ডামিক চলল, বিজনেস কে করেছে? এই সুদী মহাজনরা করেছে, কস্কো করেছে, ওয়ালমার্ট করেছে। তাদের কয়েক বৎসরের বিজনেস এই প্যান্ডামিকের মাঝে হয়ে গেছে, কিন্তু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ছোট ছোট ব্যবসায়ীরা রাস্তার ফকির হয়ে গেছে। দেখেন, ধনী আরো ধনী হল, দরিদ্র যতটুকু ছিল রাস্তার ফকির হয়ে গেল। দেখুন, এই নর্থ আমেরিকাতে আগে অনেক হার্ডওয়ার দোকান ছিল, এরপরে যখন হোম ডিপো এলো, লোজ এলো, রোনা এলো, এই ধরনের বড় বড় স্টোরগুলা যখন এলো, তখন তারা যেহেতু বড় দোকান, তারা অল্প দামে মাল সাপ্লাই দিতে শুরু করল, লেস মার্জিনে তারা হলো জিনিস বিক্রি করতে শুরু করল। মানুষ তখন শুধু তাদের দোকানে যেয়ে ভিড় করতে শুরু করল, আর ছোট ছোট দোকানদাররা তারা হলো মার খেয়ে গেল। এখন ছোট দোকানদার কিছুদিন পরে এই কম্পিটিশনের মার্কেটে এই বড় বড় স্টোরদের সামনে আর টিকে থাকতে পারল না, তখন নিজের দোকানকে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে এখন কি করবে? ওই সুদি মহাজনরা দেখল যে এর তো অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে দীর্ঘদিনের, সুতরাং তাকে এখন হায়ার করল যে তুমি আমার দোকানে কাজ করো। এতদিন ছিল সে মালিক, এখন হয়ে গেল শ্রমিক। এই সুদি মহাজনীদের, সুদি কারবারের দ্বারা অধিকাংশ মানুষ দুনিয়াতে হলো শ্রমিক হয়ে যাবে, স্লেভারি লাইফ তারা লিভ করবে, আর মালিকানা গুটি কয়েক মানুষের হাতে বন্দী হয়ে যাবে। আজকে সারা পৃথিবীর অর্থনীতিটা আজকে কিছু রাগব্বালদের হাতে হলো বন্দী হয়ে গেছে। তারা যেভাবে যে জিনিসের মার্কেট উঠানো দরকার ওঠায়, আবার যেটাকে নামানো দরকার নামায়। তারা মানুষের পকেটকে একবার হলো পকেট থেকে বের করে, এরপরে নিজেদের পকেট পূর্ণ করে, শেয়ার মার্কেটের নাম দিয়ে জনগণের, দরিদ্র মানুষকে রাস্তার ফকির বানিয়েছে ছাড়ে। তেলের মার্কেট একবার হাই হয় একবার লো হয়, গোল্ডের মার্কেট প্রাইস একবার হাই হয় একবার লো হয়, এরপরে রিয়েল এস্টেট একবার হলো আকাশে উঠায় আবার হলো জমিনে নামায়। সারা পৃথিবীর ইকোনমিটা তাদের হাতের মুঠায় বন্দী হয়ে যায়, তারা যা ইচ্ছে তাই করতে, এমনকি গভর্নমেন্ট পর্যন্ত, বড় বড় ধনী, বড় বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের গভর্নমেন্ট পর্যন্ত এই রাঘববোয়াল সুদি কারবারীদের কাছে হল বন্দী হয়ে যায়, তাদের কাছ থেকে লোন নিতে হয়। আজকে এই প্যান্ডামিকের মধ্যে এমন কোন দেশ দেখাতে পারবেন যারা এই সুদি মহাজন ব্যাংক থেকে তারা হলো লোন নেয়নি? সমস্ত গভর্নমেন্ট পর্যন্ত লোন নিয়েছে, উচ্চ হারে সুদ দিয়ে তাদেরকে, এই জনগণের ট্যাক্স দিয়ে আবার গভর্নমেন্ট আদায় করবে। গভর্নমেন্ট টাকা পাবে কোথায়? জনগণের ট্যাক্স। আপনার আমার মতো সাধারণ মানুষের ঘাড়েই এই সুদি কারবারীদের এই ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হবে। এই ধরনের অপকারিতা থাকার কারণে আজকে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আকাশে বসবাস করে, আর এক শ্রেণীর মানুষ হল জমিনে। এক শ্রেণীর মানুষ সাততলায়, আর এক শ্রেণীর মানুষ হল গাছতলায়। বিরাট একটি অংশে দুনিয়ার মানুষ আজকে দুবেলা পেট পুড়ে খেতে পারে না, তাদের ভালো একটি কাপড় নাই, তাদের পায়ে একটি ভালো জুতা নাই, তাদের হল চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা তাদের কাছে নেই। এই সুদভিত্তিক অর্থনীতির কারণে পক্ষান্তরে জাকাত ভিত্তিক অর্থনীতির সুফল, এটি ধনীকে সাততলার থেকে টেনে নামানো হয়, একটু তুমি একটু নিচে নেমে আসো, আর দরিদ্রকে গাছতলার থেকে একটু উপরে উঠানো হয়, মানুষের মাঝে সমতা সৃষ্টি করে দেওয়া হয়। সেই জন্য সুদভিত্তিক অর্থনীতিতে পৃথিবী কখনোই দরিদ্র বিমোচন হতে পারে না। দেখেন না আমার ক্ষুদ্র ঋণ দিয়ে গ্রামীণ ব্যাংক কি না করেছে, তারা মানুষদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে দরিদ্রকে আরো দরিদ্র বানিয়েছে, চক্রবৃদ্ধি হারে তাদের ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে, কেউ কেউ ঋণের কিস্তি দিতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করেছে, এই ইতিহাস রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কল্যাণ কিছু মানুষের আর অকল্যাণ সামগ্রিকভাবে হয়, এই জিনিসকে আল্লাহ পাক হারাম করেছে। সুদের ভিতর কল্যাণ কিছু মানুষের জন্য আর অকল্যাণ সমগ্র মানব জাতির জন্য, কল্যাণ সাময়িক, অকল্যাণ হল সামগ্রিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। দেখেন সুদ যে হারাম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্টেপে স্টেপে সুদকে হারাম করেছেন। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সম্পর্কে সূরাতুর রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক নসিহত করেছেন। এই আয়াতটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। আল্লাহ পাক এখানে সুদকে হারাম করেননি, বরং হল এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নসিহত করেছেন। প্রথমে মানুষের জেহেন তৈরি করেছেন, মানুষের মাইন্ডটাকে সেট আপ করেছেন, সেটিকে তোমরা যা কিছু দাও অথবা নাও সুদভিত্তিক লেনদেনের মাধ্যমে মানুষের সম্পদ, তোমাদের কাছে এই টাকা বর্ধিত হতে পারে কিন্তু আল্লাহর কাছে এই টাকা বর্ধিত হয় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুফলিহুন ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর তোমরা যাকাত হিসাবে যা কিছু তোমরা দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। আর তোমরা সুদ হিসাবে যা কিছু দাও, আল্লাহ রব্বুল আলামিন এটাকে বর্ধিত করেন না। সেই জন্য দুনিয়াতে যত দেউলিয়া হয় তারা সুদখোররা হয়, যত ব্যাংক্রাপসি করে, গরিব মানুষ করে না, এই সুদখোররাই করে। ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে আর দিতে পারে না, এখন ব্যাংক্রাপসি করে বসেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নসিহত করলেন। দ্বিতীয় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সূরাতুন নিসার 160-161 নম্বর আয়াতে। এই আয়াত হল মাদানী, সূরাতুন নিসার আয়া। ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম অবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদ নুহু আন وأكلهم أموال الناس بالباطل فبظلم من الذين هادوا previous এক নেশনের কথা আল্লাহ পাক তুলে ধরছেন, যারা এই পৃথিবীতে সুদি কারবারকে প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে সুদি কারবারের বড় মহাজন হয়ে দুনিয়াতে বসে আছে, তাদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বর্ণনা করে এবং তাদের অশুভ পরিণামের কথা বর্ণনা করে আমাদেরকে সুদী কারবার থেকে, সুদী লেনদেন থেকে দূরে থাকার জন্য আহ্বান করছেন। ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু, আহলে কিতাবদের মধ্য হতে যারা ইহুদি তাদের অত্যাচারের কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন, আমি আল্লাহ বহু হালাল জিনিস, পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। উটের মাংস হারাম, মাংসের ভিতর চর্বি এগুলো হলো হারাম। উহিল্লাত লাহুম অবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং তারা যে আল্লাহর রাস্তায় মানুষদেরকে, অনেক মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই অপরাধের কারণে, ও আখযিহিমুর রিবা, এবং তারা যে সুদের লেনদেন করেছে, সুদ গ্রহণ করেছে, ওয়াকাদ নুহু আনহু, অথচ এই কাজগুলো তাদের জন্য হারাম করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সেগুলোকে গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য তাদের উপর লানত বর্ষণ করেছেন। এটি প্রিভিয়াস নেশনের সুদী কারবারের পরিণাম স্মরণ করিয়ে আমাদেরকে সতর্ক করলেন। এখানেও সুদকে পূর্ণাঙ্গভাবে হারাম করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে অচিরেই সুদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে সুদ আর জুয়া এটাকে হালাল নাকি হারাম। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ফীহিমা ইসমুন কাবীরুন, সুদ এবং জুয়ার মাঝে বড় গুণা রয়েছে, অপরাধ রয়েছে, ও মানাফিউ লিন-নাস, আর গুটি কিছু মানুষের জন্য উপকার ফায়দাও রয়েছে। দেখেন, দশ মিলিয়ন লোক হলো লটারি কিনল, 10 টাকা করে, 5 টাকা করেই কিনুক, সেটা তো টাকা, 5 টাকাটাও টাকা। এই 5 টাকার কমতির কারণে $5 মিলিয়ন হয় না, অনলি 5 টাকা শর্ট আছে। তাহলে 5 টাকাটাও টাকা, $5 করে কিনল, 10 মিলিয়ন লোক কিনেছে। যখন নাকি লটারির রেজাল্ট ঘোষণা হলো, একজন 30 মিলিয়ন পেয়ে গেছে। তাহলে উপকার কজনের হলো? একজনের হলো, আর 10 মিলিয়ন লোক ক্ষতিগ্রস্ত হলো। অমানাফিউলিন্নাস, মানুষের কিছু মানুষের ফায়দা আছে, কিন্তু লুজার হল অধিকাংশ মানুষ। এই জন্য আল্লাহ পাক জুয়াকে হারাম করেছেন। তেমনি ভাবে সুদীর সুদী কারবারে কিছু উপকার আছে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু ক্ষতিটা উপকারের চেয়ে অনেক বড়। ক্ষতি হল সামগ্রিক, উপকার হল ব্যক্তিকেন্দ্রিক। ক্ষতি হল চিরস্থায়ী আর উপকার হল ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদি কারবারকে আল্লাহ পাক হারাম করেছেন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে তাদের এই দুটি অপরাধের অপরাধটা, গুনাটা, পাপটা, এটি হল উপকারের চেয়ে অনেক বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সুদকে হারাম করলেন না, বরং হল মানুষকে নসিহত করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের 130 নম্বর আয়াতে গিয়ে সুদের আংশিক তিনি হারাম করলেন। يا ايها الذين امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفه হে ইমানদারগণ, তোমরা ডবল ডবল চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। তাহলে এখানে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করাকে হারাম করা হলো। দেখুন, সুদের হলো দুই প্রকারের সুদ। একটা হলো রিবাল ফাদল, একই ধরনের জিনিসের মাঝে কম বেশি করে বিক্রি করার নাম হল রিবাল ফাদল। যেমন এক মন ধানের বদলে 2 মন ধান বিক্রি করল কেউ, কম বেশি হলে 1 মন খেজুরের বিনিময়ে 2 মন খেজুর বিক্রি করল, 1 মন লবণ দিয়ে 2 মন লবণ বিক্রি করল, এটা হল রিবাল ফাদল বলা হয়। আর একটি হল রিবান নাসি, অর্থাৎ হল কাউকে লোন দেওয়া হয়েছে, লোন দেওয়ার পরে সময় মতো লোন আদায় করতে পারেনি, সেই জন্য টাইম বাড়িয়ে দেওয়া হল আর তার প্রফিট বাড়িয়ে দেওয়া হল, এটাকে বলা হয় হল রিবান নাসি। এটাই হল মূলত হল আসল রিবাল ফাহিশ বলা হয়, অর্থাৎ হল জঘন্যতম রিবা, জঘন্যতম হারাম। তাহলে রিবান নাসি এটা জাহিলিয়াতের যুগের প্রচলন ছিল। জাহিলিয়াতের যুগে কেউ কাউকে লোন দিত, লোন নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত একটি অ্যামাউন্ট তারা হলো লোন দিত, 1 বৎসরের জন্য, 2 বৎসরের জন্য, 3 বৎসরের জন্য। এরপরে সময় মতো দিতে পারত না, তখন কন্ডিশনও বাড়িয়ে দিত, সুদের অঙ্ক বাড়িয়ে দিত। সময়ের বৃদ্ধির সাথে সাথে তাদের সুদের অঙ্কও বেড়ে যেত। আজকে যেটা নাকি ব্যাংকিং সিস্টেম, ক্রেডিট কার্ডের সিস্টেম, আপনি সময় মতো দিতে পারেননি, তাহলে আগামী মাসে আপনার জন্য লেট ফি আসবে, ইন্টারেস্ট আসবে সময় মতো না দিতে পারার জন্য। এটাকে সমস্ত দুনিয়ার ব্যাংকিং সিস্টেমটা এই রিবান নাসি, অর্থাৎ রিবাল ফাহেশ, যেটা জঘন্যতম সুদ, এটির উপর হল প্রতিষ্ঠিত। আর রিবাল ফাদল যেটি আছে, এই রিবাল ফাদল একই জিনিসের মাঝে কম বেশি করে বিক্রি করা, এটাকে বলা হয় হলো রিবাল ফাদল। এই রিবাল ফাদলকে নবী আলাইহি সালাতু ওয়াসালাম হাদিসে এটাকে হারাম করেছেন। একই জিনিসের মাঝে তিনি আদ-যাহাবু বিদ-যাহাব, আল-ফিদ্দা বিল-ফিদ্দা, আল-বুর বিল-বুর, ওয়াশ-শাঈর বিশ-শাঈর, ওয়াত-তামার বিল-তামার, ওয়াল-মিলহ বিল-মিলহ, ফামান যাদা ফাকাদ আরবা, অর্থাৎ একই ধরনের দ্রব্যমূল্যর, একই ধরনের বস্তু কম বেশি করে বিক্রি করা, এর নাম হল রিবাল ফাদল, যেটা আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়েছি। এক মন ধান বিক্রি করলো দুই মন দিয়ে, এক মন গম বিক্রি করলো দুই মনের দ্বারা। এর মাঝে যদি নাকি যদি কম বেশি হয় তাহলে এখানে হলো রিবা হবে, আর কম বেশি যদি না হয় তাহলে সেখানে রিবা হবে না, সেখানে হলে সুদ হবে না। তো রিবাল ফাদল এটা বর্তমান জামানায় খুব কম, কিন্তু রিবান নাসি যেটা আছে এটাই হলো বর্তমান জামানাতে দুনিয়াতে চলতেছে। ব্যাংকিং সিস্টেম এই রিবান নাসির উপর ভিত্তি করে আজকে চলতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাল ফাদলকে তিনি হারাম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদ-দুআফাম মুদাআফা, হে ইমানদারগণ, তোমরা ডবল ডবল চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না, সুদের লেনদেন করো না। অর্থাৎ হল সময়ের বর্ধিতকরণের সাথে সাথে তোমরা সুদের অঙ্ক বাড়িয়ে দিও না। এরপরে এখানে আংশিকভাবে রিবান নাসিকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করলেন, সব প্রকারের রিবাকে সুদকে হারাম করেন নাই। এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত এবং 279 নম্বর আয়াতে সুদকে, সুদের সর্বপ্রকারকে আল্লাহ পাক হারাম করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين, হে ইমানদারগণ, وذروا ما اتقوا الله الله কে ভয় করো, وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদি কারবার তোমরা ছেড়ে দাও, সুদের লেনদেন তোমরা ছেড়ে দাও। فإن لم تفعلوا, আমি আল্লাহর নসিহত শোনার পরেও যদি সুদি কারবার না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যুদ্ধ কেমনে হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদের সম্বোধন করে বলবেন, সুদি কারবারীদের, সুদের সঙ্গে যারা লেনদেন করেছে তাদেরকে ডাক দিয়ে বলবেন যে আমি আল্লাহ সুদকে হারাম করেছিলাম, আমার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যারা সুদের লেনদেন করেছিল, সুদ নিয়েছ, সুদ দিয়েছ, সুদের অঙ্ক করেছ, সুদের সাক্ষী থেকেছ, সুদের ডিলিংসটাকে তুমি লিখেছ, সুদের সাক্ষী থেকেছ, তারা অস্ত্র ধারণ করো, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ পাক যদি কারো সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে থাকেন তাহলে তার আর উপায় নেই, এটি আল্লাহ পাক বলছেন। ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি ছেড়ে না দাও আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা তৌবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা যে মূলধন তোমরা ব্যয় করেছিলে সে মূলধন তোমাদেরই থাকবে, মূলধন নষ্ট হবে না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমাদের উপরও জুলুম করা হবে না এবং তোমরাও জুলুম করো না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের দুই প্রকারকে হারাম করলেন। وأحل الله البيع وحرم الربا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজনেস কে হালাল করেছেন এবং সুদ কে হারাম করেছেন। এই আয়াতে আল্লাহ পাক হারামের ঘোষণা দিয়েছেন। এরপরে সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদ কে ফাইনালি আল্লাহ পাক পূর্ণাঙ্গভাবে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম والازلام رجس من عمل الشيطان. হে ইমানদারগণ, মদ, জুয়া, লটারি এগুলো সব ভাগ্য নিয়ন্ত্রণকারী শর, এগুলো সব হলো শয়তানের কাজ, শয়তানের নির্লজ্জ কাজ, গর্হিত কাজ। ফাজতানিবু, এগুলোর থেকে দূরে থাকো, বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলতা পেতে চাও, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে চাও, তাহলে এগুলোর থেকে বেঁচে থাকো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম হাইসামি মজমাউস জাওয়াইদে এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এই হাদিসের রাবি তথা নেরেটর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যাহারা ফি কওমিন আর-রিবা ওয়াজ-জিনা, যদি কোন সম্প্রদায়ের মাঝে রিবা তথা সুদে, সুদ এবং জিনার ব্যাপকতা এবং প্রসার ঘটে, প্রকাশ্যে তারা সুদে লেনদেন করে, ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ, তাহলে তারা নিজেদের উপর আল্লাহর শাস্তিকে, আল্লাহর পানিশমেন্টকে, আল্লাহর পাকড়াওকে তারা অবধারিত করে নিল। আজকে দেখেন, নামাজ পড়তে পড়তে কপালে হলো দাগ পড়ে গিয়েছে, প্রতি বছর হজের জন্য দৌড়ায়, কয়েকবার ওমরা করে, মাশা আল্লাহ সব ঠিকঠাক আছে, কিন্তু দেখেন সুদই কারবার ছাড়তে পারে নাই, সুদের লোভ ছাড়তে পারে নাই, সুদের লেনদেন ছাড়তে পারে নাই। এবং সুদই কারবার যারা করছে তারা তাদের নিজেদের লাজ লজ্জা পর্যন্তও নাই, লজ্জাহীন হয়ে গেছে এবং প্রকাশ্যে তারা এই কারবার করছে, কোনো গোপনে নয়। আগের যুগে সুদি কারবার যারা করত গোপনে করত, এখন হলো প্রকাশ্যে করছে, জিনা ব্যবচির তেমনি হয়ে গেছে। এমনই সমাজে যদি এই সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর শাস্তি তাদের উপর অবধারিত হয়ে যায়। আজকে দুনিয়ার মানুষ শাস্তির অনুকূলে এসে গেছে, সবাই আল্লাহর পাকড়াওতে পড়ে গিয়েছে, অনেকগুলো পাপের মাঝে এটিও হলো একটি পাপ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, দিরহামুন রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনাতান, একজন মানুষ যদি এক দিরহাম ইকুয়াল টু ইউএস এবং কানাডার ডলারের হিসাব, অস্ট্রেলিয়ান ডলার হিসাবে কোয়ার্টার, এক কোয়ার্টার সম পরিমাণ যদি সুদের লেনদেন কেউ করে, তাহলে জেনে শুনে আশাদ্দু মিন 36 জিনাতা, বেগানা নারী পুরুষের সাথে কেউ, 36 জন নারী পুরুষের সাথে যদি জিনা করে, ব্যভিচার করে, অ্যাডাল্টারি করে, যে গুণা হবে এক কোয়ার্টার, এক দিরহাম সুদি কারবারের গুণা তার চেয়ে মারাত্মক। দেখুন, এমনি যে কোনো বেগানা নারীর সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে জিনা করা, এটা তো পাপ। ইন্নাহু কানা ফাহিশা ওয়া মাকতা ওয়া সাআ সাবীলা, এটা হলো ফাহিশাত, গর্হিত কাজ, এটা হলো নির্লজ্জ কাজ। কাজ, গর্হিত রাস্তা আল্লাহ পাক বলছেন। এরপরেও এই এই অপরাধ যদি নিজের মাহরুমের সঙ্গে করে তার আরো বড় পাপ, আল ইয়াদু বিল্লাহ। কেউ যদি এই অপরাধ মা জননীর সঙ্গে লিপ্ত হয় তাহলে তার গুণা আরো কত বড়। নবী আলাইহি সালাম ইরশাদ করেছেন, সুদের লেনদেনের গুণা নিজের মা জননীর সঙ্গে অপকর্মে লিপ্ত হলে যা হবে তার চেয়ে আরো মারাত্মক। ভাইরা বোনরা, লোভ সামলান লাগবে, জান্নাতে যেতে হলে দুনিয়া ত্যাগ করতে হবে। দুনিয়াও খাবো জান্নাতও পাবো এটা হতে পারে না, যে কোনো একটা আমাকে ছাড়া লাগবে। সুদও, সুদের লেনদেনও করব, আবার হলো নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিব। এরকম নামাজিকে আল্লাহ পছন্দ করেন না। আমাদেরকে অপরাধ থেকে দূরে সরা লাগবে। এটি হল সপ্তম নম্বর কারণ, হল সুদের লেনদেনের দ্বারা একটি জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। অষ্টম নম্বর কারণ হল, একটি জাতি ধ্বংসের অষ্টম কারণ হল তাকসীরুদ্দুআত ফি ওয়াজিবিল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। যখন কোন জাতি, কোন সম্প্রদায় তারা যদি নাকি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের গুরু দায়িত্ব, অর্থাৎ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধাজ্ঞা জারির গুরু দায়িত্ব যদি নাকি তারা ছেড়ে দেয়, তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, এটি হল এই উম্মতের উপরে শ্রেণী বিভেদে এটা হল ফরজ। সুবহানাল্লাহ, শ্রেণী বিভেদে যার যোগ্যতা যত বেশি তার উপর ফরজের হুকুমও তত করা, যার যোগ্যতা যত কম পরিধি ছোট তার হুকুমও ততটা একটু শিথিল তুলনামূলক, কিন্তু প্রত্যেকের উপর এই দায়িত্ব আছে। দেখুন, যে যে সেক্টরে আছেন সে সেই সেক্টরে আপনার হলো দিন ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হবে। আজকে দেখেন খেলোয়াড়দের মধ্যেও এমন আল্লাহওয়ালা খেলোয়াড় কিছু আছে যারা নাকি ইসলামের সৌন্দর্যকে খেলার মাঠেও তুলে ধরেছে। দুনিয়াতে এমন খেলোয়াড় আছে, ইংল্যান্ডের মঈন আলি আছে, সাউথ আফ্রিকার হাশিম আমলা আছে। দেখেন খেলা চলা অবস্থায় হাশিম আমলা বল করুক অথবা ব্যাট করুক অথবা ফিল্ডিং করুক, নামাজের সময় হয়ে গেছে, মাঠের মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়, কোনো কনসিডার নেই। রোজার মধ্যেও রোজা না ভাঙে, রোজা ভাঙে না। এরপরে তাদের ন্যাশনাল টিমে মদের অ্যাড আছে, কিন্তু তার জার্সিতে মদের অ্যাড না দেওয়ার কারণে তার স্পন্সরশিপের অনেক টাকা কম পান এবং জরিমানা তাকে দিতে হয় মাসে মাসে, মঈন আলীকে জরিমানা দিতে হয়। সুবহানাল্লাহ, এমন আল্লাহ পাকের বান্দারা আছে। হাশিম আমলা একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, একটা ইয়ং জার্নালিস্ট তার ইন্টারভিউ নিচ্ছিল, সে মাথাটাকে নিচে করে হাশিম আমলা ইন্টারভিউ দিচ্ছিলেন। সুবহানাল্লাহ, যেন এই বেগানা জার্নালিস্টের দিকে তার চক্ষু দৃষ্টি না যায়। সারা পৃথিবীর যুবকদের জন্য আইডল হয়ে গেছেন হাশিম আমলা মঈন আলী। ভাইরা দেখেন, খেলার মাঠে একটা খেলোয়াড়ের পিছনে যে কত নারীরা যে ঘোরে, সুবহানাল্লাহ। বাংলাদেশে একবার হলো শহীদ আফ্রিদির যৌবনকালে গেছিলেন, ইউনিভার্সিটি কলেজের মেয়েরা ওর গাড়িকে লিপস্টিক দিয়ে লাল বানা ফেলছিল চুমু দিতে দিতে। দেখেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেই পয়েন্টে থেকে তারা হলো কিভাবে দিন ইসলামের প্রচার করে যাচ্ছেন। দেখুন, মসজিদের মধ্যে নামাজ পড়া ইজি, একটা স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা চলছে, কয়েক কোটি মানুষ একসাথে খেলা দেখছে, সেই স্টেডিয়ামের ভিতরে নামাজে দাঁড়িয়ে যাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা যে কত বড় এটা হলো দাওয়াত ইসলামের প্রচার প্রসার, এটা আমরা বুঝতে পারব না। আপনি একজন সায়েন্টিস্ট, আপনি নাসার ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার অফিসে নামাজের ব্যবস্থা করেন, সেখানে গবেষণাও করেন, দিন ইসলামের প্রচার প্রসার করেন। সাউথ আফ্রিকার একজন ন্যাশনাল টিমের খেলোয়াড়, এই খেলোয়াড় টেলোয়াড় যারা আছে এরা হলো কিছু টাকা পয়সা পায় ঠিক, ইজ্জত পায়, সম্মান পায়, বাহবা পায়, কিন্তু অধিকাংশের হলো ফ্যামিলি লাইফ নাই, অধিকাংশের হলো লাইফে কোনো শান্তি টান্তি নাই, ডিপ্রেশনে তারা হলো চরমভাবে ভোগে। সে নিজেই বলছে, আমি যখন ডিপ্রেশনে ভুগি হাশিম আমলার কোরআন তেলাওয়াত শুনলে আমার ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন সব দূর হয়ে যায়, সেই জন্য আমি যখনই ফ্রাস্ট্রেশনে ভুগি আমি হাশিম আমলার পাশে বসে তার কোরআন তেলাওয়াত শুনি, অথচ সে নন মুসলিম। কত বড় স্যাক্রিফাইস! তবে সাকিবুল হাসানের মতো ব্যাদ্য বলে হবে না, আদব কায়দা থাকতে হবে। খালি ওয়ার্ল্ড ভালো খেলতে পারলে একজন খেলোয়াড় আদর্শ খেলোয়াড় হয় না, আখলাক থাকতে হয়, চারিত্রিক মাধুর্যতা থাকতে হয়, ভদ্রতা থাকতে হয়। আমি আমি স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, কত মিলিয়নস অফ পিপল আমাকে দেখতেছে, এই এই হিসাব তার থাকতে হয়, আমার ব্যবহার দেখতেছে, আমার আখলাক দেখতেছে, আমার চারিত্রিক বৈশিষ্ট্য দেখছে। এই জন্য দেখুন, এটা অন্য প্রসঙ্গে চলে গেছি, দায় ইলাল্লাহ, দায় ইলাল্লাহ প্রত্যেককে হওয়া লাগবে। আপনি একজন নারী, আপনি অফিস আদালতে কাজ করেন, হাজারো নারীর সঙ্গে আপনাকে সারাদিন মিশতে হয়, সেখানে আপনি হলেন দায় ইলাল্লাহ। আপনার চারিত্রিক মাধুর্যতা, আপোষহীনভাবে ইসলামের রীতি নীতি আপনি যখন ফলো করবেন, দেখবেন যে আপনাকে সবাই শ্রদ্ধার চোখে দেখবে, শ্রদ্ধার চোখে স্মরণ করবে। হাশিম আমলা যখন স্টেডিয়ামে নয়, যে কোনো সময় পানি পান করেন, পানি পান করার সময় আদব হল, এটা হলো আদব বসে পান করা, তিনি মাটির মধ্যে বসে হলো পান করে। এই দেখে দেখে সাউথ আফ্রিকার টিমের অনেক নন মুসলমান খেলোয়াড়রা পানি পান করার সময় মাটিতে বসে পানি পান করে। তা আপনি যখন আপনার অফিসে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে আদর্শকে আপনি ফুটিয়ে তুলবেন, অন্যান্য নারীরা শুধু আপনাকে শ্রদ্ধাই করবে না, বরং আপনাকে ফলো করবে। এই জন্য আপনি একজন বড় ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনার জন্য সুযোগ আরো বেশি। আপনি একটি ফ্যাক্টরির মালিক, হাজারো শ্রমিক আপনার ফ্যাক্টরিতে কাজ করে, আপনার জন্য তো দায়ী হওয়া আরো ইজি হয়ে গেছে। চাকরিতে নিয়োগ দেওয়ার সময় আপনি বলে দেন যে ভাই তুমি আমার কাজ একটু কম করো, কিন্তু নিয়মিত নামাজ পড়তে হবে। এই ফ্যাক্টরিতে কোনো ফষ্টি নষ্টির কোনো জায়গা নাই, ভদ্রতার সাথে, ইমানের সাথে, তাকওয়া পরহেজগারির সাথে তোমরা এখানে থাকবা। দেখবেন যে মালিক বলেছে, বস বলেছে এই কথা নামাজ পড়ার জন্য, ইচ্ছা না থাকলে ওইগুলো যেয়ে নামাজ পড়া শুরু করে দেয়, আর কিছুদিন পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। দেখুন, এক ইয়ামানি ভাই, তিনি একজন মডার্ন মহিলাকে বিয়ে করেছেন, বিয়ে করার পরে এই মহিলা নামাজ টামাজ কিছুই পড়ে না, সত্য ঘটনা, গল্প না, আমার এক বন্ধুর নিকটতম আত্মীয় উনি। তিনি কি করে বউকে নামাজ পড়াবে? শেষে বললেন যে তুমি যদি, তিনি বললেন যে তুমি যদি ফজরের নামাজ পড়ো তাহলে 5 দিনার তোমাকে দিব, জহর পড়লে 5 দিনার, আসর পড়লে 5 দিনার, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 25 দিনার। আরব দেশে তো 25 দিনার দিয়ে অনেক কিছু করা যায়। কিছুদিন পর্যন্ত উনি এই টাকার লোভে নামাজ পড়েছে। নামাজ পড়তে 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 এক সময় আল্লাহ রব্বুল আলামিন এই মহিলাকে প্রকৃত নামাজি আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এখন এসে টাকা যেগুলো খরচ করে ফেলেছেন তো করেছেন, জমা যতগুলো টাকা রেখেছিলেন সবগুলো এনে স্বামীর কাছে ফিরে দিচ্ছে। বলতেছে যে তুমি যে এতদিন ফজর দিনার, জহর দিনার, আসর দিনার, মাগরিব দিনার, এশা দিনার যে টাকা দিয়েছ, কিছু টাকা আমি খরচ করে ফেলেছি, আর এই যে গচ্ছিত আছে এই টাকা তুমি নিয়ে নাও, আমি আর তোমার টাকা নিব না। স্বামী বলতেছে কেন নিব না, কেন নিব না? তখন বলতেছে আমি তো নামাজ টাকার জন্য পড়লে তো আল্লাহকে পাওয়া যাবে না, আমি তো নামাজ পড়ব আল্লাহর জন্য, টাকা নিয়ে নামাজ পড়লে তো আল্লাহর হক আদায় হবে না, আমি কেন তোমার কাছ থেকে টাকা নিয়ে নামাজ পড়ব, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ব। দেখেন কৌশল অবলম্বন করেছেন, এক সময় তিনি টাকার লোভেই নামাজ শুরু করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝ দিয়েছেন। তো চাকরিতে যখন আপনার ফ্যাক্টরিতে ঢুকবে তখন তারা চাকরির লোভেই নামাজ পড়ুক, এরপরে আস্তে আস্তে বুঝ হয়ে যাবে। দেখুন তুর্কি গভর্নমেন্ট কি সুন্দর পলিসি করেছে। গত সামারে এরদোয়ান তিনি ঘোষণা করে দিয়েছেন যে বাচ্চারা 40 দিন মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে তাদের প্রত্যেককে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বাইসাইকেল দেওয়া হবে। এখন তো অবস্থা খারাপ, রাত 2টাতেও কেউ কেউ নাকি যে বাপের ঘরে করা নারে যে বাবা ওঠো ওঠো ফজরের নামাজে যাওয়া লাগবে, কারণ একদিন মিস হলে তো সাইকেল মিস। বাবা বলে যে না এখনো ফজরের রক্ত হয় নাই, এখন 2টা বাজে তুমি ঘুমাও তোমাকে ডেকে তুলবো, আবার 3টার সময় আবার আসছে বাচ্চা যে বাবা চলো চলো তোমার মসজিদে নামাজ মিস হয়ে যাবে। সুবহানাল্লাহ, এইভাবে 40 দিন নামাজ পড়েছে, তাদেরকে বাইসাইকেল, দামি বাইসাইকেল দিয়ে দিয়েছেন। এর দ্বারা কি হয়েছে, এই যে 40 দিন তারা নামাজ ফজরের নামাজ পড়া অভ্যস্ত হয়ে গেল, শুধু নিজেরাই তো অভ্যস্ত হয়নি বরং বাবাকে ডেকে নিয়ে মসজিদে যাচ্ছে, এর মাস থেকে বিরাট একটা অংশ এই বাচ্চারা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, দাই ইলাল্লাহ, সেই জন্য হেকমত জানা লাগবে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, সারাদিন বকাবকি করলে কাজ হবে না, এই ধরনের হেকমত অবলম্বন করেন। আপনার স্বামী নামাজ পড়ে না, সারাদিন তার উপর শুধু লানত দিতে থাকছেন, কাজ হবে না, খেদমত বাড়িয়ে দেন, মহাব্বত বাড়িয়ে দেন, সেবা যত্ন বাড়িয়ে দেন, দেখবেন যে দাসে পরিণত হয়ে গেছে, এরপরে যা বলবেন তাই শুনবে, আর সারাদিন গালিগুলাস করলে জীবনে কোনো দিন আসবে না। হ্যাঁ, হেকমত অবলম্বন করার পরেও যার অন্তরে মহর মারা এরকম কিছু লোক থাকবেই। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা উদু ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে আহ্বান করো মানুষদেরকে, বিল হিকমা, উইজডমের সাথে, তোমরা হেকমত অবলম্বন করে। দায়ের প্রথম সিফত থাকতে হবে হেকমত থাকা লাগবে। অলমৌঈদাতিল হাসানা, উত্তম উত্তম কথাবার্তা, শুধু গালি গোলাস, অন্যকে আঘাত করে, অন্যকে বদনাম গে, যেটা এখন বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে তো ওয়াজ নাই, এখন হলে আওয়াজ হয়ে গেছে, শুধু একজন আর একজনের কুটনামি, গিবত, বদনাম, এগুলোই হলো ওয়াজ এখন। আরে জনগণও এগুলো সারা পছন্দ করে না, আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন বাংলাদেশের মানুষ শোনে না, উঠে চলে যায়, মানে ভেজাল খাইতে খাইতে পেটটাই নষ্ট হয়ে গেছে, এখন তো আর ভালো জিনিস সহ্যই হয় না পেটে। বাংলাদেশের ওয়াজের অবস্থাও তাই হয়ে গেছে, ভেজাল কথা শুনতে শুনতে দেখবেন যে শেষ হয়ে গেছে। সেদিন কোথাকার যেন আমি এক্স্যাক্টলি চিনি না, ল্যাঙ্গুয়েজের ভাবে মনে হলো যে কলিকাতার একজন মুরব্বী টাইপের একজন ওয়াইজ। 50 মিনিট ওয়াজ করল একটা পিসাবের, হলো কোথায় নাকি ঊর্ধ্বগমনে চলে গেছে তার কেরামতি নিয়ে। না আছে একটি কোরআনের আয়াত, না আছে একটি সুন্নার একটি হাদিস, না আছে একটি হলো দৃষ্টান্ত, কোনো কিচ্ছু নাই। এই দিয়ে ওয়াজ শেষ করে আর মানুষ তো হু হু করে কান্না করছে। বাংলাদেশের এরকম হয়ে গেছে, এরকম ওয়াজে কোনো ফায়দা হবে না। ওয়াল মাউইদাতিল হাসানা, উত্তম উত্তম কথাবার্তা। ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান, কখনো কখনো ডিবেটের প্রয়োজন হতে পারে, সে ডিবেটটাও করবে উত্তম পন্থায়, অর্থাৎ নিজের জ্ঞানকে প্রকাশ করার জন্য নয়, প্রতিপক্ষকে অপমান করার জন্য নয়, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য না, বরং হল সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন ইসলামকে জাগিয়ে তোলার জন্য, ইসলামের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি ডিবেট করবেন। এই তিন পন্থার বাইরে যদি কেউ দাওয়াতের মিশন চালান, সেই দাওয়াত ফলপ্রসূ হবে না। সেই জন্য আজকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকার কারণে আমরা ধ্বংসের দ্বারপ্রান্ত পৌঁছে গিয়েছি। আজকে প্রত্যেকেই নিজের আমলটাকেই যথেষ্ট মনে করছি। আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার দেশ, আমার মুসলিম জাতি জাহান্নামের দিকে রওনা দিয়েছে, আমাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। তাদেরকে কিভাবে সেই এই রাস্তার থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসব। দেখুন, ইবাদতের চেয়ে ফিকিরের দাম অনেক বেশি। নবী আলাইহিসসালাম 40 বছর পর্যন্ত শুধুমাত্র ফিকিরই করেছেন, 40 বছর পরে গিয়ে দাওয়াতের দায়িত্ব শুরু করেছেন। এর আগে শুধু পরিকল্পনা, কিভাবে এদেরকে মূর্তি পূজার থেকে বাঁচিয়ে আনা যায়, ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে আনা যায়, অপরাধের হাত থেকে বাঁচিয়ে আনা যায়, নৈতিকতার চরম অবক্ষয়ের অতল গহ্বর থেকে তাদেরকে কিভাবে উঠিয়ে আনা যায়, তাদেরকে কিভাবে সোনার মানুষ পরিণত করা যায়, এই ঘুণে ধরা জাতিটাকে চারিত্রিক অবক্ষয়ের চরম অধপতিত জাতিটাকে কিভাবে আল্লাহর সঙ্গে কানেক্ট করে দেওয়া যায়, যারা আল্লাহর থেকে সম্পূর্ণ ডিটাচ এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদেরকে সেই মূর্তি পূজার থেকে তুলে এনে আল্লাহর সঙ্গে কানেক্ট করে দেয়, যারা মূর্তির সামনে মাথা নত করে, যারা মূর্তির সামনে গিয়ে নিজেদের কোরবানি দেয়, ইবাদত করে, সিজদা করে, তাদেরকে সেখান থেকে তুলে এনে এক আল্লাহর সামনে মাথা নত করা, এক আল্লাহর সামনে সিজদা করা শেখানো যায়। নবী আলাইহিসসালাম 40 বছর পর্যন্ত এই পরিকল্পনা করেছেন, এরপরে দায়িত্ব আদায় করেছেন। আমাদের কি ফিকির আছে? জাতি নিয়ে আমাদের কোনো চিন্তা আছে? সমাজ নিয়ে কোনো চিন্তা আছে? وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَى بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَى بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ আমি কোন সম্প্রদায়কে, কোন জাতিকে, কোন নেশনকে, কোন কওমকে আমি ধ্বংস করি না যদি দুটি জিনিস সেখানে থাকে। একটা হলো নবী, নবী যদি উপস্থিত থাকে আল্লাহ পাক ধ্বংস করেন না, যত বড় পাপী হোক তারা। কওমে লুত কি অপরাধ করেছে! লুত আলাইহিসসালাম যতক্ষণ পর্যন্ত সম্প্রদায়ের ভিতরে আল্লাহ পাক শাস্তি দেন নাই, নির্দেশ দিলেন, ফাআসরি বিআহলিকা বিকতিইম মিনাল লাইলি ওয়ালা ইলতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, রাতের শেষ প্রান্তে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তোমার অনুসারীদেরকে নিয়ে এই প্রান্ত, তোমাদের এই জনপদ ছেড়ে চলে যাবা। আর পিছনে কি হয় তাকিয়ে দেখবে না, তবে তোমার সাথে তোমার স্ত্রী সে তাকিয়ে দেখবে, সেও শাস্তিতে পতিত হবে। লূত আলাইহিসসালাম চলে গেলেন, তার অনুসারীদেরকে নিয়েই গিয়েছেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি প্রয়োগ করলেন। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। জিব্রিল আমিন শাবলের মতো, কোদালের মতো তাদের জনপদের ভিতরে পাখা ঢুকিয়ে দিয়ে পাঁচটি জনপদকে শূন্য স্থানে উঠিয়ে উপর থেকে তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষিত হয়েছে। প্রতিটি অপরাধের, প্রতিটি পাথরের গায়ে সেই অপরাধীদের নাম চিহ্নিত ছিল, পাথরের বৃষ্টি হয়েছে। এরপরে জমিনটাকে উল্টা করে ফেলে দিয়েছে, যেটা নাকি আজকে ডেড সিতে পরিণত হয়ে গেছে। দেখুন, নবী ছিলেন, আল্লাহ শাস্তি পাঠান নাই। এরপরে দ্বিতীয় কারণ হল, ওমা কানা রাব্বুকা লিয়াহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। যদি সেখানে মুসলিহ থাকে, দেখেন শব্দ দুটি, সালেহ, সালে নবী, সালেহ না, সালে শব্দের অর্থ হল নেককার, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, হালাল হারাম সব বেছে চলে, কিন্তু নিজের ইবাদত বন্দেগীর মাঝেই সীমিত থাকে। সমাজ সংস্কার সংস্কার করার জন্য কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা তার থাকে না, নিজের ইন্ডিভিজুয়ালি ইবাদত একদম বিরাট আল্লাহওয়ালা। এ ধরনের বুজুর্গ যদি থাকে তার উপর শাস্তি আগে আসবে। আর মুসলিহ বলা হয় নিজেও ইবাদত বন্দেগী করেন এবং সমাজকে সংস্কার করেন, অন্য মানুষদেরকে দিনের পথে আনার জন্য ফিকিরে করেন। এই ধরনের মুসলিহ বান্দা যদি কোনো সমাজে থাকে, আল্লাহ পাক সে জাতিকে ধ্বংস করেন না। লূত আলাইহিস সালাম নবীও ছিলেন, মুসলিহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন নাই। মুসা আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, মুসলিহ ছিলেন, সেই জন্য মুসা যতক্ষণ পর্যন্ত অনুসারীদেরকে নিয়ে সাগর পেরিয়ে না গেছেন, ততক্ষণ পর্যন্ত সাগরের পানিকে আল্লাহ পাক একত্রিত করে দেন নাই। ফেরাউন, তারা যখন পার হয়ে গিয়েছে, ফেরাউন তারপরে ডুবে মরেছে। আজকে সমাজে সালেহ এখনো বহু মানুষ আছে, মুসলিহ নাই, সমাজ সংস্কারক নাই। আজকে যারা মানুষকে দিনের পথে, আল্লাহর পথে ডাকবে, এরকম মানুষ কম। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত আছে, নিজের তাহাজ্জুদ ঠিক, নিজের কোরআন তেলাওয়াত ঠিক, জিকির আজকার ঠিক, সব ঠিক, কিন্তু নিজের ছেলেমেয়ের কোনো খোঁজ খবর নাই, নিজের আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নাই, প্রতিবেশীর কোনো খোঁজ খবর নাই, সমাজের মানুষের কোনো খোঁজ খবর নাই। এরকম বান্দা দিয়ে সমাজ সংস্কার হয় না, এদের দ্বারা আল্লাহর গজব থেকে বাঁচা যায় না। দেখেন, ইমাম আবু দাউদ আলাইহির রহমা একটি হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাজাতে ওই হাদিস আছে, মসনদে আহমদ ইবনে হাম্বলেও এই হাদিসটি আছে। রাবি হাদিস হল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন রাবি। তার রেওয়ায়েতে হাদিসটি বর্ণিত হয়েছে, হুজুর বলেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি হুম আআসু ওয়া আকসারু মিম্মান ইয়ামালুহু থুম্মা লাম ইউগাইয়িরুহু ইল্লা আম্মাহুমুল্লাহু তাআলা মিনহু ইকাব বিইকাবিন। মা মিন কওমিন, কোন সম্প্রদায়ের ভিতরে যদি, ইয়ামালু ফীহিম বিল মাআসি, অধিকাংশ মানুষ পাপি হয়, গুনাগার হয়, অপরাধী হয়, হুম আআসু ওয়া আকসারু, তারা দুনিয়ার লাইনে বড় সম্মানিত এবং সংখ্যাধিক্য তাদের আছে, মিম্মা ইয়ামালুহু, তাহলে যারা নাকি নেককার আছেন তারা তাদেরকে বাধা দেন না, তাদেরকে অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য রাখার জন্য চেষ্টা করেন না, তাহলে আল্লাহ পাকের শাস্তি ইল্লা আম্মাহুমুল্লাহ মিন, প্রত্যেকের উপর সমানভাবে আল্লাহর শাস্তি এসে যাবে। যে আমল করেছে সেও মরবে, যে আমল না করেছে সেও মরবে। করোনা ভাইরাস শুধু যে বেনামাজিকে অ্যাটাক করেছে তা না, নামাজিকেও অ্যাটাক করেছে, প্রত্যেককেই অ্যাটাক করেছে। এই জন্য দাওয়া ইলাল্লাহ, এটি হল কুতুবুদ্দিন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন এটা হল দিনের মাইলস্টোন, যদি এটি না থাকে, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ না থাকে, সমাজে ইসলাম টিকে থাকতে পারে না। নামাজের সময় হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এই সাবজেক্টটা আরেকটু বিস্তারিত বলবো কালকে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে দুটি শোক সংবাদ আছে। মরহুম আব্দুল হান্নান সাহেব বাংলাদেশে আজকেই ফজরের নামাজের সময় ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। আমাদের শ্রদ্ধেয় বন্ধুবর হিফজুর রহমান ভাই ওনার শাশুড়িকে দুদিন আগে হারিয়েছেন, আল্লাহ পাক তাকে যেন মাফ করে দেন। আর আমাদের এক অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় বোন নুরুন্নেহার আপা, ওনার ক্যান্সার হয়েছিল এবং একদম লাস্ট মোমেন্টে আছেন, আল্লাহ পাকের কাছে আমরা এই বোনের জন্য দোয়া করি। অনেকের প্রিয়, আমাদের মসজিদে উনি অনেক সহযোগিতা করেছেন, অনেক দোয়া করেছেন, আল্লাহ পাক যেন তাকে হায়াত থাকলে সুস্থ করে দেন, হায়াত না থাকলে ঈমানের সাথে নিয়ে যান। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বাল আলামিন, তুমি চেয়ে দেখো আমরা কতগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে দুদিন বিরতির পরে আবার আল্লাহ একত্রিত হয়ে দিন সম্পর্কে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মেহেরবান পিতা মাতাকে তুমি মাফ করে দাও, আমাদের শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সমস্ত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। ইলাহাল আলামিন যারা কবরবাসী হয়ে গিয়েছেন তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও, কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ তুমি জানালে কেটে জান্নাতের সুবাস তাদের কবরে পৌঁছে দাও, জান্নাতের ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। ইলাহাল আলামিন রব্বুল আলামিন বিশেষ করে যে দুজন মাইয়েত রিসেন্টলি মারা গিয়েছেন যাদের নাম আমরা মেনশন করেছি, তাদেরই আল্লাহ তুমি কবরের আযাব মাফ করে দিও, কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও, আল্লাহ ওনাদের জিন্দগির সমস্ত নেক আমলগুলাকে কবুলে মঞ্জুর করো, পাপগুলাকে গুনাহগুলাকে তুমি মাফ করে দিও, কেয়ামতের মুসিবতের দিন রসুলের হাতে হাউদে কাউসার নসিব করো, মিজানের পাল্লায় নেকির পাল্লাটকে ভারী করে দিও, হিসাবকে সহজ করে দিও, পুলসিরাতকে পার করে জান্নাতুল ফিরদৌস নসিব করো। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদের সিহাত কামেলা হায়াতে তাইয়্যেবা দান করো। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় বড় বোন নুরুন্নেহার আপা, তিনি অসুস্থ, এই রোগ তো তুমি দিয়েছিলা আল্লাহ, 2009 সালেও ডাক্তাররা একবার ফিরিয়ে দিয়েছিল, কিন্তু 9 থেকে 21 পর্যন্ত তো তুমি বাঁচিয়ে রেখেছ রব্বুল আলামিন, এবারও ডাক্তাররা ফিরিয়ে দিয়েছে, রব্বুল আলামিন তুমি মেহরবানি করে যদি হায়াত দিয়ে থাকো তাকে সুস্থ করে দাও, আর হায়াত যদি না থাকে তুমি ঈমানের সঙ্গে কালেমা পড়তে পড়তে খাতেমা বিল খায়ের নসিব করো। রব্বুল আলামিন তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ বড় দানবীর আল্লাহ, মহিয়সী মহিয়া মহিলা তিনি, রব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত দান খায়রাতকে কবুল মঞ্জুর করো। যদি মৃত্যু অবধারিত তো প্রত্যেকেরই আল্লাহ আছে, যদি এখনই ওনার মৃত্যু হয়ে যায় আল্লাহ, যখনই হবে রব্বুল আলামিন তুমি মেহরবানি করে আল্লাহ তুমি গায়েবে সাহায্য হাত তার দিকে, রহমতের হাত তার দিকে বাড়িয়ে দিও, ইমানের সঙ্গে তার মৌত নসিব করো। রব্বুল আলামিন বেঈমানের মৌত থেকে তাকে হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ তমাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের মাতৃভূমিতে, আল্লাহ আমাদের মাতৃভূমির মুসলমানদেরকে হেফাজত করো, উলামায়ে কেরামদেরকে হেফাজত করো, হারামাইন শরীফাইনকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করো। ইলাহাল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দিও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল ইনশাআল্লাহ একই সময়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।